بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر.
السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها وَإِنْ يَسْتَغِيثُوا يُغَاثُوا بِمَاءٍ كَالْمُهْلِ بِئْسَ الشَّرَابُ وَسَاءَتْ مُرْتَفَقًا মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত কয়েক সপ্তাহ আপনাদের এবং বাইরের বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার পরে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যকে গ্রহণ করার ক্ষেত্রে। যতক্ষণ পর্যন্ত কোন মানুষের সত্যকে, যা আল্লাহর পক্ষ থেকে এসেছে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এসেছে, গ্রহণ করার মতো মন মেজাজ তৈরি না হয়েছে, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি সত্যকে কবুল করতে পারবে না। যতই সঠিক প্রশ্নের উত্তর তার আসুক, কোরআন এবং হাদিসের আলোকেই কথা হোক, তারপরেও যদি কোনো বাধা থাকে সত্যকে গ্রহণ করায়, যে বাধাগুলি সাধারণত মানব জাতির মধ্যে পাওয়া যায়, তাহলে সত্যকে গ্রহণ করতে পারবে না। এই জন্য আজকে চিহ্নিত করব ওই বাধাগুলি, যে কারণে অনেকেই সত্যকে কবুল করে না, সত্যকে গ্রহণ করে না। প্রথম কথা, সত্য এর আরবি হচ্ছে হক। হক মানে সত্য। আল্লাহ পাক এই হকের কথা কোরআনে কারীমের বহু আয়াতে উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় হল আর আল্লাহর ঘর কাবার চারিদিকে 360 মূর্তি ছিল, সেই মূর্তিগুলির দিকে নিজের হাতের একটি ছড়ি লাঠি দিয়ে ইশারা করছিলেন এবং বলছিলেন কোরআনে কারীমের আয়াত, যা আল হক, সত্য আগমন করেছে, যা আল হক, হক বা সত্য আগমন করেছে, এসে গেছে, বা জাহাকাল বাতিল, তাহলে হকের বিপরীত বা সত্যের বিপরীত হচ্ছে বাতিল, যার কোনো ভিত্তি নেই, যার কোনো দলিল প্রমাণ নেই। যদিও অধিকাংশ মানুষ করে, অধিকাংশ মানুষ করলেই যে তার ভিত্তি আছে, না, ভিত্তি তার রয়েছে যে কাজ স্রষ্টা সৃষ্টিকর্তা করতে বলেছেন, করার আদেশ করেছেন, করার অনুমতি দিয়েছেন। কোরআন এবং হাদিসে যা রয়েছে তাই হচ্ছে সত্য, আল্লাহর মনোনীত দিনে ইসলামে যা রয়েছে তা হচ্ছে সত্য, আর যা কোরআন এবং হাদিসে নেই, আল্লাহর মনোনীত দিনে নেই, তা হচ্ছে বাতিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত পাঠ করেছিলেন, যা আল হক, হক সত্য আগমন করেছে, ওয়াজাহাক আল বাতিল, সুতরাং বাতিল নিশ্চিহ্ন হবে, বাতিল নিশ্চিহ্ন হয়ে গেছে বা নিশ্চিহ্ন হবে। ইন্নাল বাতিলা কানা জাহুকা, কারণ বাতিল নিশ্চিহ্ন হওয়ারই বস্তু, বাতিল চিরকাল টিকে থাকতে পারে না, মাঝে মাঝে মাথা চাড়া দিতে পারে, মাঝে মাঝে শক্তিশালী মনে হতে পারে, মাঝে মাঝে মনে হয় যে বাতিলের সামনে তো মনে হচ্ছে যে থামা যাবে না, টিকা যাবে না, কিন্তু বাতিলের প্রকৃতি হচ্ছে যে তা টিকে থাকার জন্য আসেনি। ইন্নাল বাতিলা কানা জাহুকা, আল্লাহ পাক ঘোষণা করেছেন বাতিল কি একদিন নিশ্চিহ্ন হতে হবে, কিন্তু নিশ্চিহ্ন কার মাধ্যমে হবে, করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কিন্তু কাজ নেবেন এই মানব জাতিকে দিয়ে, মানব জাতিকে এই হককে এই সত্যকে জয়ী করার জন্য প্রয়াস চালাতে হবে, মেহনত করতে হবে, তাহলে আল্লাহ পাক হককে জয়ী করবেন, সত্যকে মজবুত করবেন এবং হকপন্থীদেরকে সম্মানিত করবেন, সত্যের অনুসারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেতৃত্ব দান করবেন এবং বাতিলকে নিশ্চিহ্ন করবেন। এই হক বা সত্য গ্রহণে বাধা কি, যে কারণে অনেকে হক কবুল করে না, এই ক্ষেত্রে জেনে রাখার প্রয়োজন যে যারা সত্যকে গ্রহণ করে না তারা দুই ভাগে বিভক্ত, যারা সত্যকে বা হককে গ্রহণ করে না তারা দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে যারা আল্লাহর তাওহীদ একত্বকে গ্রহণ করেনি, তার মানে তারা কারা, মুশরিক, কাফির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রিসালাতকে গ্রহণ করেনি, কালিমা ইলা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই এ কথা অন্তরে বিশ্বাসও করেনি, এর সাক্ষ্য প্রদানও করেনি, মুহাম্মদ রাসূলুল্লাহকে অন্তর থেকে বিশ্বাসও করেনি এবং এ কথার সাক্ষ্য প্রদান করেনি, এরা সত্যকে গ্রহণ করেনি, তাদের কাছে কি বাধা সত্য গ্রহণে। আরেক শ্রেণীর লোক আছে, হয়তো জন্মগত মুসলিম, মুসলিম পরিবারেই জন্মগ্রহণ করেছে, মুসলিম সমাজে বসবাস করে, নিজেকে মুসলিম বলে পরিচয় দিয়ে থাকে, কিন্তু সত্যকে গ্রহণ করে না, সত্য আসলে হক সামনে স্পষ্ট হলে গ্রহণ করে না, হক রয়েছে কিন্তু হকের কাছে যায় না, সত্যের কাছে যায় না, কারণ কি, কয়েকটি কারণ আমি আপনাদের সামনে উল্লেখ করব। তার আগে বলবো যে হক আল্লাহর পক্ষ থেকে, হক কোথা থেকে, আল্লাহর পক্ষ থেকে। শুরুতে আয়াত পাঠ করেছি সূরা কাহফের আয়াত নম্বর 29, মহান আল্লাহ পাক ইরশাদ করছেন, কুলিল হক মির রব্বিকুম, হে নবী আপনি বলে দিন যে হক হচ্ছে, সত্য হচ্ছে তোমাদের রবের পক্ষ থেকে। তাহলে স্পষ্ট যে হক বা সত্য যেটি, তার দলিল থাকতে হবে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে দলিল প্রমাণ, মানে হয় কোরআনুল করিমে রয়েছে আর না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে, কারণ কোরআন এবং হাদিস এই দুইটি বিষয় হচ্ছে ওয়াহী, ঐশী বাণী। এই জন্য যেসব ভাইরা মাদ্রাসায় পড়েছেন তারা জানেন যে ওয়াহীকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ওয়াহীকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক ওয়াহির নাম হচ্ছে ওয়াহিয়ে মাতলু, মানে এমন ওয়াহি, ঐশী বাণী যা তিলাওয়াত করা হয়, যার তিলাওয়াত হচ্ছে ইবাদত, আল মুতাআব্বাদ, আল কোরআনুল করিম হচ্ছে আল মুতাআব্বাদ বি তিলাওয়াতিহি, কোরআনুল করিমের তিলাওয়াতই হচ্ছে ইবাদত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কেউ বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেই ব্যক্তি তিলাওয়াত করলো, ইবাদত করলো, প্রত্যেকটি অক্ষরে অক্ষরে সে নেকি পেল, হাদিস পড়েও নেকি আছে, কিন্তু হাদিসের তেলাওয়াত হয় না, এ হচ্ছে কোরআন কারিমের তেলাওয়াত, শাব্দিক তেলাওয়াত, আক্ষরিক তেলাওয়াত। তারপরে তেলাওয়াতের আরেকটি অর্থ হচ্ছে অনুকরণ করা, অর্থাৎ তার অর্থ অনুধাবন করে, অর্থ জেনে তাকে বাস্তবায়িত করা, তার উপর আমল করা। এই তেলাওয়াতকে ওলামায়ে কেরাম দুই ভাগে ভাগ করেছেন, এটা হচ্ছে তেলাওয়াতে লাফজি, শব্দের তেলাওয়াত, যেটি হচ্ছে হাফেজ সাহেবদের তেলাওয়াত, শুধু হাফেজ হাফেজ সাহেবদের তেলাওয়াত এবং কারি সাহেবদের তেলাওয়াত, এ হচ্ছে তেলাওয়াত। বা কোনো ব্যক্তি তেলাওয়াত করছে, শুধু কোরআন তেলাওয়াত করছে, পাঠ করছে, যাকে আমাদের দেশি ভাষায় শুধু তেলাওয়াত বলি, এ হচ্ছে তেলাওয়াত। মুজাররদ তেলাওয়াত মানে শুধু শুধু তেলাওয়াত, আর এটা হচ্ছে তেলাওয়াতে মানবী। হ্যাঁ, আর্থিক তেলাওয়াত মানে অর্থের দিক দিয়ে তেলাওয়াত বা আভ্যন্তরীণ তেলাওয়াত, তা হচ্ছে আল্লাহ পাক যা কোরআনুল কারিমে ইরশাদ করেছেন তার বাস্তবায়ন করা, তাকে আমলে পরিণত করা, কাজে পরিণত করা, এ হচ্ছে তেলাওয়াতে মানবী। তো ওয়াহি দুই প্রকার, ওয়াহি মতলু হচ্ছে আল কোরআনুল কারিম যা তেলাওয়াত করা হয়, যার লফজি তেলাওয়াত হইতে হবে, শব্দেরও তেলাওয়াত হইতে হবে, আর মানবী অর্থেরও তেলাওয়াত হইতে হবে, তাহলে কোরআনে কারিম নাজেলের উদ্দেশ্য পূরণ হবে। আরেকটি তেলাওয়াত ওয়াহি হচ্ছে ওয়াহি গায়র মতলু, এমন ওয়াহি ওয়াহি ঐশী বাণী কিন্তু মতলু না, যার তেলাওয়াত ইবাদত নয়, এমনি পড়ছেন অর্থ বোঝার জন্য এবং আমল করার জন্য, কিন্তু সেই তেলাওয়াত ইবাদত নয় যে অক্ষরে অক্ষরে দশ নেকি রয়েছে, না। তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, যা বলেছেন, যার অনুমোদন দিয়েছেন, নবীর সাথে সম্পর্কিত যা কিছু রয়েছে, তা হচ্ছে দ্বিতীয় প্রকারের ওয়াহি। তো আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা কাহফের এই আয়াতে, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হে নবী বলে দিন যে হক সত্য তোমার রবের, তোমাদের রবের পক্ষ থেকে, মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে হক এসেছে। সুতরাং কখনো এই কথা মনে করবেন না যে কোরআন হাদিসে দলিল থাক আর না থাক, এত বড় ব্যক্তি বলেছেন তখন নিশ্চয় ঠিক হবে, কি বলে না অনেকে, এত বড় ব্যক্তিত্ব বলেছেন, এত বড় আলেম বলেছেন, এত বড় বক্তা বলেছেন, তাহলে ভুল বলতে পারেন? কারণ আল্লাহ পাক বলছেন হক কোথায়? আলেমের কাছে নয়, বক্তার কাছে নয়, আর কোন লেখকের কাছে নয়, কোন শায়খুল হাদিসের কাছে নয়। বলিল হাক্কু মির রাব্বিকুম, হক হচ্ছে তোমাদের রবের পক্ষ থেকে। সুতরাং রবের পক্ষ থেকে যদি সেই আলেমের কাছে দলিল থাকে, তার কিতাবে দলিল থাকে, তার বক্তব্যে দলিল থাকে, প্রমাণ থাকে, তাহলে সেটি হক, না হইলে হক নাই। কোরআনে কারিমের দলিল হইতে হবে, আর না হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দলিল হইতে, ওয়াহির দলিল হইতে হবে। আমাদের দলিল হচ্ছে ওয়াহি। খুব ঘন ঘন ওই হাদিসটি বারবার আসছে, শুধু ইঙ্গিত করছে, গত সপ্তাহ বলেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি বস্তু ছেড়ে গেছেন, আর বলেছেন দুটি বস্তুকে যদি মজবুত করে ধারণ করে তাহলে কখনো পথভ্রষ্ট হবে না, কি কিতাবুল্লাহ কোরআনুল কারীম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস। এই হচ্ছে দলিল এবং প্রমাণ ইসলামের। ফামান শা ফালিয়ুমিন, রবের পক্ষ থেকে হক এসে গেছে, হক সত্য হয় রবের পক্ষ থেকে, সুতরাং এখন তোমাদেরকে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন, ফামান শা ফালিয়ুমিন, যে চাইবে ঈমান নিয়ে আসবে, বিশ্বাস করবে কোরআনুল কারীমের উপর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপর, এবং সেই মোতাবেক জীবন যাপন করবে। আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন, এ অনুভব করছেন যে স্বাধীনভাবে আমি এখানে দিন শেখার জন্য এসেছি, স্বাধীনভাবে জুমার নামাজ পড়ে এলাম, স্বাধীনভাবে ফজর পড়েছি, আমার পাশের লোক সে স্বাধীনভাবে ঘুমিয়েছে, নামাজ পড়তে যাইনি। ফামান শা ফালিয়ুমিন, ওমান শা ফালিয়াকফুর, আর যে চাইবে সে কুফরি করুক। আমি স্বাধীনতা দিয়েছি, এবং এই স্বাধীনতাকে ভালো কাজে লাগালো না খারাপ কাজে লাগালো, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জাজা এবং সাজা রয়েছে, উত্তম প্রতিদান রয়েছে যদি ভালো কাজে লাগায়, আর সাজা শাস্তি রয়েছে যদি এই ইখতিয়ার, এই যে স্বাধীনতা, একে অন্যায় কাজে ব্যবহার করে, খারাপ কাজে লাগায়, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণে লাগায়। ইন্না আতাদনা লিয-যালিমিনা নারান, তারপর আল্লাহ পাক বলছেন জালেম যারা সত্যকে গ্রহণ করলো না, অমান্য করলো, তাদের জন্য আমি জাহান্নামের আগুন তৈরি করে রেখেছি। তো এই সত্য গ্রহণে বাধা কোথায়? তাহলে সত্য গ্রহণ করে না দুই শ্রেণীর লোক, এক হচ্ছে যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেনি, আল্লাহর একত্বে ঈমান নিয়ে আসেনি, মুশরিক কাফের, আর এক হচ্ছে জন্মগত মুসলিম কিন্তু বহু সত্য রয়েছে, এমনিতে ইসলাম সে নিজেকে বলে মুসলিম, এবং ইসলামের হয়তো অনেক কিছুই পালন করে, অনেক সময় এদের মধ্যে আবার বিভিন্ন প্রকারের লোক রয়েছে, সবাই একরকম নয় যে কিছুই পালন করে এমন নয়, অনেকে আছে পাঁচ ওয়াক্ত নামাজ মাশাআল্লাহ ঠিক আছে, রমজান মাসে রোজাও ঠিক আছে, জাকাতও মাশাআল্লাহ ঠিক আছে, হজও মাশাআল্লাহ যথাসময় করেছে ফরজ হতেই, হারাম কাজ থেকে বেঁচে থাকে, কিন্তু যখনই বহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি সুন্নতের কথা আসে তখন অবজ্ঞা করে, না এটা করা যাবে না কারণ আমাদের ইমাম সাহেব বলেনি, না এটা করা যাবে না কারণ আমাদের হুজুর বলেনি। বহু কথায় আছে, বহু কাজ আছে তারা করে থাকে, যদি বলা হয় যে না এর কোনো প্রমাণ কোরআন হাদিসে নেই, তখন বলে না এটা মানা যাবে না কারণ এত বড় বড় আলেম, এত বড় বক্তা, এত বড় হুজুর আমার দেশে রয়েছে, তারা কি বুঝে না? সত্য গ্রহণে বাধা, তাহলে সত্য গ্রহণ করতে গিয়ে অনেক প্রকারের লোক আছে, কেউ পুরোপুরি সত্যকে অস্বীকার করে, কেউ আংশিক সত্যকে অস্বীকার করে। এর কারণ কি? বিভিন্ন কারণ রয়েছে। সবচাইতে বড় কারণ যেটি সাধারণ লোকের মধ্যে কারণ রয়েছে এবং অনেক শিক্ষিত লোকদের মধ্যে যাদের কাছে দ্বীনের শিক্ষা কোরআন হাদিসেরও আংশিক এলম আছে কিন্তু সঠিক এলম নেই, সঠিক জ্ঞান নেই। যেইভাবে ইসলামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করে সাহাবাই কেরামকে বুঝিয়েছেন, সাহাবাই কেরামরা যেইভাবে ইসলামকে বুঝেছেন এবং পালন করেছেন না, সেইভাবে সে বুঝে না, নিজের খেয়াল খুশি ইসলাম বোঝে, অপব্যাখ্যা করে, অর্থের বিকৃতি ঘটায়। এইরকম বহু লোক রয়েছে, তাদের মুখ্য কারণ হচ্ছে সাধারণ লোকদের কারণ এবং যারা অনেকে শিক্ষিত তাদের সত্য গ্রহণে বাধা। এই যে বাধা, কারণ হচ্ছে আল জাহাল, অজ্ঞতা। মুসলিম সমাজে অজ্ঞতা হচ্ছে মুখ্য কারণ সত্যকে অস্বীকার করার। মুসলিম সমাজের কথা যখন বলবো, যখন বলবো যারা আল্লাহর তাওহীদ একত্বকে অস্বীকার করেছে, রিসালাতকে অস্বীকার করেছে, দ্বীন ইসলামকে অস্বীকার করেছে, কোরআনুল করিম যে শেষ কিতাব এবং সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য, ওমার সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল্লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সারা বিশ্ব জাহানের জন্য এসেছেন, অস্বীকার করেছে, তাদের এই অস্বীকারের মুখ্য কারণ, সত্যকে গ্রহণ না করার মুখ্য কারণ হচ্ছে অজ্ঞতা। তারা আল কোরআন সম্পর্কে জানলো না, জানার চেষ্টা করলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সঠিক জ্ঞান হাসিলের চেষ্টা করলো না, আল্লাহ সম্পর্কে সঠিক ঈমান কেমন হইতে হবে তা জানার চেষ্টা করলো না, বরং তাদের কাছে যেগুলি কিতাব নাজিল হয়েছে সেগুলিকেও তারা বিকৃত করে ফেলেছে। সুতরাং তাদের কিতাবগুলি যদি পড়ে, বাইবেলও পড়ে, তাওরাত ইনজিলও পড়ে, তবুও সেখানে সঠিক জ্ঞান পাচ্ছে না, কারণ কিতাবকে তার আগেই বিকৃত করে দেওয়া হয়েছে। সত্য গ্রহণে সবচেয়ে বড় বাধা হচ্ছে অজ্ঞতা, তাহলে অজ্ঞতাকে সরাতে হবে। যতক্ষণ পর্যন্ত প্রত্যেক ব্যক্তি নিজ নিজ অজ্ঞতাকে দূর না করবে ততক্ষণ পর্যন্ত সত্যকে পুরোপুরি গ্রহণ করতে পারবে না। অজ্ঞতা দূর হবে কি দিয়ে? অজ্ঞতার বিপরীত বস্তু দিয়ে। কি? এলম। এলম হচ্ছে জাহালের বিপরীত। অজ্ঞতাকে দূর করতে হবে জ্ঞান দিয়ে। আর কোন ইলম হাসিল করতে হবে? একটু আগে শুনছিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়াহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করেছেন, উম্মতকে শিখিয়েছেন, হে আল্লাহ তোমার কাছে উপকারী ইলম আমি কামনা করি, উপকারী ইলম। উপকারী ইলম হচ্ছে আল্লাহ পাক যা নাজিল করেছেন সেই ইলম, দিনের ক্ষেত্রেও আপনার উপকারে আসবে, দুনিয়ার ক্ষেত্রে উপকারে আসবে, এবং আপনার দিনের হেফাজত প্রথম করতে হবে। যেই দিনের সুরক্ষা করলে, হেফাজত করলে, আপনার দুনিয়ার আল্লাহ হেফাজত করবেন, আপনার হায়াতের জীবনের আল্লাহ হেফাজত করবেন, আপনার পরলৌকিক জীবনের হেফাজত করবেন, এবং তার সাথে সাথে ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, কারুনের ঘটনায় আল্লাহ পাক বলেছেন, মানুষ তোমরা তোমাদের যে নিজ নিজ অংশ রয়েছে পৃথিবীতে সেটাও তোমরা উপেক্ষা করিও না, ভুলে যেও না। অর্থাৎ আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, ছেলে মেয়েদের ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করুন, অফিসার তৈরি করুন, আপনি তাদেরকে বড় বড় পদে পৌঁছাবার চেষ্টা করুন, কিন্তু আপনার দিনের হেফাজত করে, আপনার দিনের হেফাজত করে, আপনার ছেলে মেয়েদের দিনের হেফাজত করে। অর্থাৎ নামাজি অফিসার তৈরি করুন, নামাজি ডাক্তার তৈরি করুন, নামাজি সুন্নতের অনুসারী তৌহিদবাদী আপনি আপনি যে কোনো ছেলে তৈরি করুন, ছেলে মেয়েকে ওই রকম ধার্মিক তৈরি করুন, এবং যাতে করে শিরক বিদাত মুক্ত হয় তার ব্যবস্থা করুন। আল্লাহ পাকের তৌহিদে বিশ্বাসী হয়, তৌহিদের বাস্তবায়নকারী হয়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর নির্ভেজাল সুন্নতের অনুসারী হয়। অজ্ঞতা দূর করতে হবে উপকারী এলম দিয়ে। তার যে কোনো উপকারী এলম শিখা যেতে পারে, যেই এলমে দিন দুনিয়ার ক্ষতি নেই। জাদুবিদ্যা এই জন্য হারাম করা হয়েছে যে তাতে মমিন কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে, তার দিনকে ধ্বংস করে দিবে। এলম দিয়ে অজ্ঞতাকে দূর করতে হবে। অজ্ঞতাই মানুষের সত্যকে গ্রহণ করায় বড় বাধা। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বহু আয়াতে এই অজ্ঞতার কথা উল্লেখ করেছেন। দুই একটি আয়াত আমি পেশ করছি। সূরা বাকারা আয়াত নম্বর 78 এ মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া মিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া। আল্লাহ পাক ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে, যাদের কাছে তাওরাত ইনজিল বাইবেল নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট পুরাতন অনুশাসন নতুন অনুশাসন তাদের কাছে আছে, কিন্তু তাদের কাছে সঠিক দিনের জ্ঞান নেই। প্রথম কথাই কিতাব আগে বললাম যে বিকৃত করে দেওয়া হয়েছে। সঠিক দিন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, রিসালাত সম্পর্কে, আখেরাত পরকাল সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে জ্ঞান নেই। প্রত্যেক আম্বিয়ায়ে কেরাম যারা এসেছেন আগের, সবাই ভবিষ্যৎবাণী করেছেন শেষ রিসালাতের কথা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাসূল হবেন, এসব কথার জ্ঞান। অমিনহু উম্মিয়ুন, আল্লাহ পাক বলছেন ইহুদি খ্রিস্টানদের মধ্যে অনেকেই উম্মি নিরক্ষর রয়েছে। তা নিরক্ষরতা তাহলে সত্যকে গ্রহণ করাই বড় বাধা। আজকে কাফেরদের কথা বাদ দেন, মুশরিকদের কথা বাদ দেন, মুসলিম সমাজে কাউকে একটি বই দিচ্ছেন তুলে, আমরা অনেক সময় দেখি নিতে চাই না, বই নিতে চাই না, কেন নিতে চায় না, অথবা নিলেও আপনি বুঝতে পারছেন পড়বে না বই দিয়ে, আপনার নিজে আক্ষেপ হচ্ছে দিলাম কিন্তু লাভ হবে না, ফেলে দেবে। ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে, কথাবার্তায় বোঝা যাচ্ছে, কেন? বিভিন্ন কারণ আছে, তার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে নিরক্ষরতা, পড়া জানে না। বাংলা বই বাংলা স্কুলে পড়েনি, আরবি তো দূরের কথা, আর পড়ে তাহলে ক্লাস টু থ্রি পড়েছে, আর পড়ার পরে ওই ঘুরে বাড়িয়েছে তাও ভুলে গেছে, যা কিছু শিখেছে তাও ভুলে গেছে। পড়ে যে কিছু বুঝবে, আর যদি পড়েও থাকে কিছু, এমন পড়া পড়েছে যে তেমন এমন কোনো যোগ্যতা নাই, কোনো চর্চা নেই, এলমের চর্চা নেই, ওই পরিবেশে মানুষ হয়নি, সুতরাং পড়লেও কিতাব বুঝবে না। কক হচ্ছে না হয়তো, কিন্তু কিতাব পড়ে কিছু বুঝবে না, আমি বুঝবো না তার লীন আপনি। অমিনহুম উম্মিয়ুন, আল্লাহ পাক বলছেন ইহুদি খ্রিস্টানদের মধ্যে বহু নিরক্ষর রয়েছে, উম্মি রয়েছে। লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া, কিতাব সম্পর্কে তারা কিছুই জানে না। ইল্লা আমানিয়া, তবে আছে কি, মনে বড় বড় উচ্চ আকাঙ্ক্ষা আছে। আমানি উম্মিয়াতুনের বহু বচন, বহু আকাঙ্ক্ষা। অনেকের এরকম আছে না, আমল নেই, বিদ্যা নেই, কিন্তু বড় বড় উচ্চ আকাঙ্ক্ষা করে বসে আছে। আরে মুসলিম তখন একদিন জান্নাত যাব, অথচ জানে না যে নামাজ ত্যাগ করা কুফরি, চিরকাল জাহান্নামে থাকতে হবে। কবর মাজারে খাসে মোরগ নিয়ে গেলে আর ওইসব ওরসে গেলে মুশরিক হয়ে যাবে, চিরকাল জাহান্নামে বসবাস করে মুশরিক, জানেন। যেই ব্যক্তি ইসলাম শিখলো না, ইসলামের ভ্রুক্ষেপ করলো না, পরকাল সম্পর্কে সারা জীবন 10-20 বছর 30 বছর চলে গেল, তার কোনো ভ্রুক্ষেপ হলো না, সেই ব্যক্তি কুফরুল এরাজ, বিমুখতার কুফুরিতে লিপ্ত আছে, সুতরাং কোনোদিন জান্নাতে যাওয়ার আশা করা যায় না। কিন্তু এইরকম কথা অনেক জাহেল মুসলিম থেকে শোনা যায়, যখন মুসলিম একদিন তো জান্নাত যাব, জাহেলদের কথা। আল্লাহ এই কথা বলেছে ইল্লা আমানে, বড় বড় আকাঙ্ক্ষা শুধু। মানুষের আসল চিত্রকে অত্যন্ত সুন্দর করে ফুটিয়ে তুলেছে আল্লাহ পাক সূরা আরাফের আয়াত নম্বর 187-তে ইরশাদ করছেন, ওয়ালা কিন্না আকসারান নাস লা ইয়ালামুন, তবে অধিকাংশ মানুষ জ্ঞান রাখে না, জানে না, অজ্ঞতা। তার অধিকাংশ মানুষের গুমরা হওয়ার, পথভ্রষ্ট হওয়ার, বেনামাজি হওয়ার, শিরকে লিপ্ত হওয়া, কবর মাজার পূজায় লিপ্ত হওয়া, পীর পূজায় লিপ্ত হওয়া, পীরের মুরিদ হয় লিপ্ত হওয়া, বিভিন্ন বিদাত, ঈদে মিলাদুন্নবী করা, জন্মবার্ষিকী পালন করা, এসবের কারণ হচ্ছে ওয়ালা কিন্না আকসারান নাসে লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ জানে না, জ্ঞান নেই তাদের। আল্লাহ বলেছেন আকসারুন নাস, সিংহভাগ মানুষ। আমি এই জন্য বলি যে সাথী সঙ্গীরা আছে, অথবা আপনার ছেলে মেয়েরা আছে, স্ত্রী আছে, অনেকের স্ত্রী নামাজ পড়ে না, সামনে থাকলে নামাজ পড়ে, নামাজ পড়েছ? অনেক সময় মিথ্যাই বলে দেয় ভাই পড়িনি, আর অনেক সময় পড়ে পড়ার মতো পড়ে না, স্বামী থাকলে তো পড়ে বাকি পড়ে না, খেয়াল খুশি পড়ে, সাথী বন্ধু সাথে নিয়ে গেলে চলেন নামাজ পড়তে যাই, লজ্জাতে নামাজ পড়ি, কারো মেহমান হইলে নামাজ পড়ি, কিন্তু এই নামাজ আবার ঠিক রমজান আসলে নামাজ পড়ি, তারপর নামাজ পড়ে না, মা মারা গেছে, বাবা মারা গেছে, দু চার সপ্তাহ নামাজ পড়ে, তারপর নামাজ পড়ে না, কেন? ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ জানে না যে নামাজ না পড়লে আমার পরিণাম কি হবে, জানে না। যদি জানতো যে কি শাস্তি রয়েছে তাহলে কখনো নামাজ ছাড়তো না, জানতো যে আল্লাহ পাক কি নিয়ামত রেখেছেন নামাজীদের জন্য, মুসল্লিদের জন্য, আল্লাহ পাকের মহা পুরস্কার রয়েছে জান্নাতে, যদি জানতো জানার মতো, যেমন একজন খাঁটি মুমিন ব্যক্তি জানে, কখনো এই নিয়ামত থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকি নিত না, কখনো নামাজ ছাড়তো না, আর কখনো নামাজের কথা বলতে হইতো না। একজন দিনদার মানুষের যদি জামাত ছুটে যায়, শুধু প্রথম রাকাত যদি ছুটে যায়, নিজেকে ধিক্কার দেয়, কেমন কাজ করলাম, প্রথম রাকাতটা পেলাম না আজকে, তকবীরে তাহরিমা পেলাম না, বা জামাত পেলাম না, ফরজ নামাজের কথা বাদ দেন, কারো তাহাজ্জুদ পড়া যদি অভ্যাস থাকে, এমন লাইল করার অভ্যাস, আর কোনোদিন জাগতে পারলো না, উঠেই মন চরম খারাপ, আজকে জাগতে পারলাম না, এত নিয়ত করে শুইলাম, উঠবো, উঠতে পারলাম না, নামাজটা পড়তে পারলাম না, তাহাজ্জুদের বেতনটা রেখেছিলাম, অথচ অধিকাংশ মানুষ ফরজ নামাজই পড়ে না, কারণ একজন জানে আরেকজন জানে না, জানে আর জানে না মানে এই না যে নামাজ ফরজ জানে আর ও নামাজ ফরজ জানে না, নামাজ ফরজ জানে, কিন্তু নামাজ পড়ার যে কত গুরুত্ব, নামাজ না পড়লে আমার কি হবে, আর নামাজ পড়লে আমার কি হবে, আমি কি পাবো, জানে না। আল্লাহ পাকের কুদরত সম্পর্কে জানে না। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ পাকের পাকড়াও বড়ই জবরদস্ত। যদি বলা হয় যে তুমি একটা অপরাধ করেছো, পুলিশ এসে গেছে, জানে যে পুলিশ ধরলে কি হবে, এটুকু জানে, কিন্তু আল্লাহ পাকের পকড়াও কি হবে জানে না। জাহাল, অজ্ঞতা, অজ্ঞতা, শিরক করলে কি হবে জানে না। এজন্য আমাদের সে চোরকে কোনোদিন মেয়ে দেবে না, বোন দেবে না, জুয়া খেলা লোককে কেউ দেবে না, খুনি খুন করে ছাড়ি আমার বোনকে খুন করে দিতে, মেয়েকে খুন করে দিতে পারি, কোনোদিন মেয়ে দেবে না, বোন দেবে না, কিন্তু বেনামাজি কে কোনো ব্যাপার না, মুশরিক কবর পূজারীকে, আট্রসি ভান্ডারীকে, হ্যাঁ, আর পীরের মুরিদকে তুলে দিয়ে দিল, কোনো ব্যাপার না, কারণ জানে না যে কি পরিণাম হবে, এই আমার জামাইয়ের কি পরিণাম হবে আর আমার মেয়েরই কি পরিণাম হবে, কত বড় অপরাধ শিরক, জানে না। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, বলছিলাম যে সত্য গ্রহণে সবচেয়ে বড় বাধা হচ্ছে অজ্ঞতা। আল্লাহ পাক রব্বুল আলামিন অধিকাংশ মানুষের কথা বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি গাফিলুন, সূরা রুম আয়াত নম্বর 7। আজকে পৃথিবী বিশেষ করে উন্নতির যুগ, সায়েন্স টেকনোলজির যুগ, সেই যুগে এই আয়াত অত্যন্ত ফিট হচ্ছে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগতের বহু কিছুই জানে, সাধারণ মানুষ যা জানে আমি জানি না, আরবিও বুঝি, আরবিতে যদি লেখা থাকে তাও বুঝি, ইংরেজি বুঝি, তারপর আমি জানি না অতটা, কারণ আমার কাছে তো সময় নেই যে আমি খুলে খুলে ওইসব দেখবো, কিন্তু একজন সাধারণ মানুষ খুব জানে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগতের বহু জ্ঞান রাখে, কিন্তু ওয়াহুম আনিল আখিরাতে হুম গাফেলুন, কিন্তু তারা আখেরাত থেকে একেবারে অনবহিত, গাফেল, উদাসীন, বেপরোয়া হয়ে রয়েছে, কোনো জ্ঞান নেই সে সম্পর্কে। সূরা ইয়াসিন আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুমিন বান্দার কথা হাবিব নাজ্জার তাফসীরের কিতাবে রয়েছে, শুনেছেন, যাকে হত্যা করে দিয়েছিল জালেম কাফেররা, তার এন্তেকালের পরে সে বলছে আফসুস করে যে হাই, আমি তো আলহামদুলিল্লাহ জান্নাতে জুলে আসলাম, আল্লাহর অশেষ নিয়ামত পেয়ে গেলাম। কি বলেছেন, কিলাদ খলিল জান্না, যখন তাকে বলা হলো যাও জান্নাতে, তুমি যাও জান্নাত তোমার জন্য, কালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, আমার স্বজাতি যদি জানতো, আমার জাতি, আমার কওম যদি জানতো যে বিমা গাফার আলি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আল্লাহ আমাকে কেন মাফ করে দিয়েছেন, এবং আল্লাহ আমাকে এত সম্মানিত কেন করেছেন, যদি এই দৃশ্য দেখতে পেত আল্লাহ যা আমাকে দিয়ে দিয়েছেন তাহলে সবাই মুসলমান হয়ে যেত, সবাই নামাজি হয়ে যেত, সবাই ধার্মিক আল্লাহ ওয়ালা হয়ে যেত। ইয়া লাইতা কওমি ইয়ালামুন। তাহলে কারণ কি তাদের কুফরির, তাদের পাপের, তাদের নেক সৎ মানুষকে খুন করে দেওয়ার অজ্ঞতা? ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় যদি তারা জানত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাইফের প্রান্তে গেলেন আর তাইফবাসীকে ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু তারা অস্বীকার করলো বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জুলম অত্যাচার করলো। কি বলেছিলেন? আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার জাতিকে হিদায়ত করো, সঠিক রাস্তা দেখাও, সুমতি দান করো, ফাইন্নাহুম লা ইয়ালামুন, কারণ এরা জানে না, জাহেল অজ্ঞ এরা, ফাইন্নাহুম লা ইয়ালামুন। তাহলে সবচেয়ে বড় বাধা সত্যকে গ্রহণ করায়, হককে বাস্তবায়ন করায় হচ্ছে অজ্ঞতা। দ্বিতীয় কারণ, কারণ সময় চলে যাচ্ছে, সময় তো আর হাতে বেশি নেই, দ্বিতীয় কারণ হচ্ছে অন্ধ অনুকরণ, অন্ধত্ব যাকে বলা হয়, অন্ধ অনুকরণ। কার অন্ধ অনুকরণ? বহু লোকের অন্ধ অনুকরণ করে থাকে মানুষ, যে যার প্রতি অতি ভক্তি করে, যেই ভক্তি আল্লাহ পাক পছন্দ করেন না, অতি ভক্তি করতে গিয়ে অন্ধ অনুকরণ করে। অন্ধ অনুকরণ সত্য গ্রহণে বড় বাধা, অ্যাকচুয়াল অজ্ঞতা, কিন্তু অজ্ঞতা দূর হয়ে গেছে, জানতে পারলাম তাওহীদ সম্পর্কে, জানতে পারল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নত সম্পর্কে, জানতে পারল, জানতে পারল, তারপরেও তাওহীদ গ্রহণ করছে না, শিরকে লিপ্ত আছে, সুন্নত গ্রহণ করছে না, বিদাতে লিপ্ত আছে, এখনো কবর মাজার ওরুস ছাড়ছে না, এখনো মিলাদুন্নবী ছাড়ছে না। আজকাল আরেকটি কথা, জুমা মসজিদ আমার বলা হয়নি এর আগের কিছুক্ষণ আগের বক্তব্যে, বাংলাদেশে এক শ্রেণীর লোকেরা, ভারতে এক শ্রেণীর লোকেরা আজকাল মিলাদুন্নবীকে মডিফাইড করেছে, করছে মিলাদুন্নবী, কিন্তু যাতে করে মিলাদুন্নবী, মিলাদুন্নবী তো বিদাত, তো আমাদেরকে যাতে বিদাতি না বলে, অথচ তারাও বিদাতি, ওর নাম দিয়েছে সিরাতুন্নবী, আর তারা নিজেদেরকে বলছে আমাদের চ্যানেল খুব ভালো, আর দু একটি ভালো প্রোগ্রাম পেশ করে দিই, আমাদের এক ভাই বলছে দু একটি ভালো প্রোগ্রাম পেশ করে দিই, আবারও বিদাতে ছড়াছড়ি, জাকের নায়ক সাহেবের দু একটা প্রোগ্রাম দিয়ে দিয়ে বাকি বিদাতি চালাচ্ছে। সিরাতুন্নবী, আমরা মিলাদুন্নবী করি না, আমরা কি করছি সিরাতুন্নবী। সিরাতুন্নবী মানে কি? নবীর জীবনী, আর মিলাদুন্নবী মানে নবীর জন্মবার্ষিকী। তারা বলছে নবীর জন্মবার্ষিকী পালন করি না, কিন্তু আমরা নবী জীবনী করছি। আচ্ছা বল, নবীর জীবনী করা ইবাদত কিনা? ইবাদত নয়, নেকি নেই? অবশ্যই নেকি আছে, ঈমান আমাদের আছে। আচ্ছা স্যার, এই ইবাদত কি মৌসুমী হইতে হবে? বছরে বস রবিউল আউয়াল মাসে, আর বাস ওই রবিউল আউয়াল মাসের ১২ তারিখে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী চর্চা করা যদি ইবাদত হয়, তাহলে এই ইবাদতের যেহেতু নবী সাল্লাল্লাহু সময় নির্ধারণ করে দেননি, সুতরাং আমরা প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে যত সময় আমরা দিতে পারি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী চর্চা করে আমরা এলম হাসিল করব। আমরা মহরমে নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনী চর্চা করব, পড়ব, পড়াবো, শুনবো, শোনাবো, আর সফরেও করবো, রবিউল আউয়ালে করবো, জিলহজে করবো, জিল কাদায় করবো, রমজানে করবো, শওয়ালে করবো, সব মাসেই করবো। রবিউল আউয়াল মাসের সাথে কেন আপনাদের এই বিদাতি সিরাতুন্নবী সীমিত? কি রহস্য? চালাকি, বিদাত করবেন কিন্তু মানুষকে ধোকা দিয়ে, চোখে ধুলো ছিটিয়ে। খবরদার, যারা সিরাতুন্নবী বলে, রবিউল আউয়াল মাসে শুধু সিরাতুন্নবী নয়, সিরাতুন্নবী জলসা ওয়াজ মাহফিল হচ্ছে, চারজন বক্তা রয়েছেন আমাদের দেশের তরিকায়, এখানে তো একজনের বক্তব্য হয়, কিন্তু ওখানে সারা রাত ব্যাপী জলসা আছে, ঠিক আছে, বিষয়বস্তু নির্ধারণ করে দেন যে অমুক বক্তা সাহেবের, অমুক হযরত সাহেবের বক্তব্য হবে নবী সাল্লামের সিরাতের উপর, সিরাতুন্নবী। আমাদের গ্রামে একটা সিরাতুন্নবীর জলসা করবো, রবিউল আউয়াল মাসের সাথে খাস করে নয়, সাহাবাই কেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী চর্চা করেছেন, নবী সাল্লাল্লাহু হাদিসের জীবনী চর্চা সব সব দিনই করেছেন, প্রতিদিনই করেছেন, প্রতি সপ্তাহে করেছেন। তো অন্ধ তকলিদ যেটাকে বলা হয়, তকলিদ মানে হচ্ছে অন্ধ অনুকরণ, আর তার সাথে যদি লাগিয়ে দেন আমা, মানে একবার অন্ধ হয়ে, ব্লাইন্ড হয়ে, কোনো কিছু দেখা দেখি নয়, এত বড় আলেম বলেছেন, এত বড় ইমাম বলেছেন, সুতরাং ভুল হতে পারে না, অজ্ঞতা দূর হয়েছে জানলেন, তারপরেও না এটা নেওয়া যাবে না, কারণ আমাদের ইমাম সাহেব অথবা আমাদের মজহাবে অথবা আমাদের অমুক পীর সাহেব আমাদের অমুক বক্তা সাহেব বলেছেন না এটা ঠিক না এটা ঠিক, এইভাবে না এইভাবে নামাজ পড়তে হবে, এইভাবে না ওইভাবে করতে হবে, মিলাদুন্নবী তো করা যাবে না কিন্তু সিরাতুন্নবী করা যাবে, অথবা মিলাদুন্নবী করা যাবে, আমাদের এত বড় আলেম বলেছেন বলে চলে গেছেন। এ হচ্ছে অন্ধ তাকলিদ, কোরআন এবং হাদিস দেখা দেখে নাই অন্ধ অনুকরণ করা কোন ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে অন্য কোন ব্যক্তির অন্ধ অনুসরণ ইসলামে জায়েজ নেই, অন্ধ তাকলিদ, অমুক ব্যক্তির সব কথাই মানব এটি ইসলাম নয়। আর তাকলিদ যে সৃষ্টি হয়েছে, তাকলিদে শখসি মজহাবি তকলিদ হোক আর অন্য কোন ব্যক্তির তকলিদ হোক, সেটা এর ভিত্তিতে সৃষ্টি হয়েছে যে অমোঘ ব্যক্তি যা বলেছেন সব ঠিক সবটাই মানা যাবে। কোরআন সুন্নাহর অনুসারী যারা রয়েছে সারা পৃথিবীতে, ভারত উপমহাদেশে যেসব ভাইয়েরা সরাসরি কোরআন সুন্নাহর অনুসরণ করেন, তারা বলেন ওলামায়ে কেরামদের আইম্মায়ে কেরামদের শ্রদ্ধার সাথে তাদের কথাগুলি যেগুলি কোরআন সুন্নাহর অনুকূলে সেগুলি আমাদের নিতে হবে, কারণ সেগুলি আল্লাহ এবং তার রাসূলেরই কথা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু যেসব কথা দেখা যাচ্ছে সহি সুন্নত বা হাদিসের খেলাফ, সুতরাং সেগুলি ছেড়ে দিতে অবশ্যই হবে, কারণ ইমাম সাহেবগণ তাই বলেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মসজিদ নববীতে হাদিসের দর্জ দিতেন, চার ইমামের এক ইমাম, এবং প্রথম হাদিসের কিতাব তিনি লিখেছেন, আজ পর্যন্ত ওই কিতাব সুরক্ষিত আছে, কিতাবের নাম হচ্ছে মুয়াত্তা ইমাম মালিক, আমাদের দেশের মাদ্রাসাগুলিতে পড়ানো হয়, কিন্তু হাদিসের উপর আমলের চর্চা করা হয় না। তিনি বলতেন মাঝে মাঝে ছাত্রদেরকে, কুল্লুন ইউখাজু ওয়া ইউরাদ্দু ইল্লা সাহেবু হাযাল কবর, মসজিদ নববীতে এইভাবে বসে যদি দার্স দেওয়া হয় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরায়ে মোবারক যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি কবর আছে সেটা কোন দিকে পড়বে, ঠিক না? এভাবে পড়বে, মানে আপনি মেহরাবের দিকে বসে এইভাবে দার্স দিচ্ছেন, তাহলে কুল্লুন ইউখাযু, প্রত্যেকের কথা নেওয়াও হবে, ওয়া ইউরাদ্দু এবং প্রত্যাখ্যান করাও হবে, ভালো করে শুনুন, প্রত্যেকের কথা ইউখাযু নেওয়াও হবে এবং ছাড়াও হবে, প্রত্যাখ্যান করা হবে, রদ করাও হবে, ইল্লা সাহেব হাযাল কবর, একমাত্র এই কবরওয়ালা, ওয়া আশারা ইলা কবরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ইশারা ইঙ্গিত করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মুবারকের দিকে, যে তার কথা প্রত্যেকটি কথা নিতে হবে, প্রত্যেকটি সুন্নাত আদর্শ নিতে হবে, তিনি যা করেছেন বলেছেন অনুমোদন দিয়েছেন সব নিতে হবে, বাকি আমি ইমাম মালিক, ইমাম আবু হানিফা, শাফেঈ, আহমদ, ইমাম বুখারী, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়্যিম, যে কোনো আলেম হোক না কেন, আলেম হাক্কানি, ইমাম হাক্কানি, তার মানে এ নয় যে সবগুলি হক তাদের উপর বহি এসেছে, না। তাহলে পার্থক্য কোথায় রাখলেন? আপনি যে কালিমা পড়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়েছেন, তারও আনুগত্য ওইভাবে সব কথাই নেবেন, আর ইমাম সাহেবেরও আপনার ইমাম আজমেরও কথা সবগুলো নেবেন, তাহলে পার্থক্য আর কোথায় থাকলো? আপনি কি বুঝতে পারেন না, অনুভব হয় না যে রিসালাতে শিরক হয়ে যাচ্ছে, জেনে হোক আর অজানাই হোক? আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন আমাদের এই ভাইদেরকে। তো অন্ধ তকলিদ, অন্ধ তকলিদ নেই, তবে এমনি তকলিদ আছে, তকলিদের সাক্ষী না যে এক ব্যক্তি সব কথাই মানবে এটা নেই, আর অন্ধ তকলিদ নেই, তকলিদে আমাও নেই, তকলিদ মানে প্রত্যেকটা মাসলার দলিল জানতে হবে, সাধারণ মানুষদের জন্য জরুরি নয়, সাধারণ মানুষের জন্য ক্ষমতাও নেই, অনেক আলেমে প্রত্যেকটা মাসলার দলিল মানে হয়তো কিতাব খুঁজলে পাবে কিন্তু হয়তো সে এখানে হাজির রাখতে পারছে না, তাহলে আপনি সাধারণ মানুষ প্রত্যেকটা মাসলার দলিল আপনাকে জানতে হবে, যতটা জানতে পারলেন পারলেন, আর না হলে এমন আলেমের কাছে জানবেন, এমন আলেমের কিতাব থেকে জানবেন যিনি আপনার আস্থা আছে যে ইনশাআল্লাহ তিনি আমাকে কোরআন হাদিসের আলোকেই উত্তর দিচ্ছেন, অথবা তিনি কিতাব লিখেছেন অথবা বক্তব্য করেছেন, তার কাছ থেকে জানবেন। একে ইত্তেবাই বলেন, যেমন অনেক আলেমার বলেছেন এটা ইত্তেবা, আর কিছু লোকেরা তকলিদ বলেছে, নামের মাত্র পার্থক্য, যদিও তকলিদ না বলে ইত্তেবা বলাই ভালো, কারণ আল্লাহ পাক কোরআন ইত্তেবার কথা অনুসরণ কথা উল্লেখ করেছেন, ইত্তাবেউ মা উনজিলা ইলাইকুম মির রব্বিকুম, রবের পক্ষ থেকে যা তোমাদের দিকে নাজিল হয়েছে তার কি করো ইত্তেবা অনুসরণ করো, ওয়ালা তাত্তাবেউ মিন দুনি আউলিয়া। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবেউনি, হে নবী আপনি বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, এই দাবি করো যে আমরা আল্লাহকে ভালোবাসি, ফাত্তাবেউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করো, ইত্তেবা করো, অনুসরণ করো। তাহলে কোরআনে কারীমের ভাষায় ইত্তেবা বলা হয়েছে, ফলো করা, অনুসরণ করা বলা হয়েছে। উলামা কিরামদের ভাষায় একটু পার্থক্য করে তকলিদ বলা হয়েছে। যদি তকলিদ সাধারণদের জন্য বলেন, আপনি মাদ্রাসা ফারিগ হইলেন, আরবি ভাষা বুঝেন, গ্রামার বুঝেন, অলংকার বুঝেন, আপনি অন্তত তকলিদ করবেন। আপনার সামনে হাদিস আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে নামাজ পড়েছেন, তার বলবেন না 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 ওইভাবে না, কারণ আমার তকলিদ করতে হবে। তাহলে আপনার পড়ে লাভটাই কি হইলো? দশ দশ বছর বারো বছর ধরে পড়লেন, আবার মুফতিও নাকি হইলেন, আবার আপনি সিহাসিত্তাও পড়লেন, এতগুলি পড়ে আপনার লাভটা কি হলো? তাহলে আপনাকে চোখ খুলে চলতে হবে, এবং মানুষকে চোখ খুলে চালাতে, ভাই অন্ধ হয়ে চলিও না, চোখ খুলে চলো, তোমাদের যতটা সম্ভব আছে দেখে চলো। আর এমন আলেমের উপর আস্থা করো যিনি কোরআন সুন্নার কথা বলছেন, কোরআন সুন্নার কথা লিখছেন, কোরআন সুন্না মোতাবেক আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন। তকলিদে আম্মা বা তকলিদে শখসি নয়। আশা করি এই দিয়ে স্পষ্ট হবে ওই সব ভাইদের সংশয়, যাদের সংশয় আছে যে আমরা কিভাবে তাহলে মাসলা মাসাইল জানব। এবং আপনার মাসলা মাসাইল জানার জন্য জীবিত আলেমের কাছে জানতে হবে, যার উপর আস্থা হচ্ছে। এবং মৃতদের কিতাব, মৃতদের ওই সব আলেম যারা কোরআন এবং হাদিসের আলোকে লিখেছেন এবং কোরআন হাদিসের স্পষ্ট বিরোধী নয়, সেই সব মাসলা নেবেন। যদি তার কিতাব লেখা থাকে আর কোনো মাসলা দেখেন যে কোরআন এবং হাদিসের বিরোধী হয়ে গেছে অথবা কোনো সহি সুন্নতের বিরোধী হয়ে গেছে, তাহলে ছেড়ে দিতে হবে, বাকি কিতাবের যে মাসলাগুলি রয়েছে সেগুলি নেবেন, আকিদার ক্ষেত্রে হোক অথবা আমলের ক্ষেত্রে হোক। এই অন্ধ তকলিদ আল্লাহ নিন্দা করেছেন কোরআনে কারিমে, দলিলের দিকে এখনো আসেনি, কোরআনে কারিমে তকলিদের নিন্দা করেছেন। আর একটি মজার কথা আপনাদেরকে শোনাই, মাঝে মাঝে বলি আমার কোন কোন বক্তব্যে এই কথাটি আছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ইত্তেবার কথা উল্লেখ করেছেন, তকলিদের কথা উল্লেখ করেননি, তাই না? বরং তকলিদ অন্ধ অনুকরণের নিন্দা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তকলিদ শব্দ কোরআনে কারিমে কোথাও দেখাতে পারবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন তেলাওয়াত করে শেষ করেন আর তকলিদ শব্দ কোথাও খুঁজে পাবেন না। ওই রকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহসানের কথা উল্লেখ করেছেন, আল্লাহ পাক বলেছেন ওয়া আহসানু ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন বলেছেন, ইহসানের কথা বলেছেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন বলেছেন, কিন্তু তাসাউফের কথা কোরআনে কারিমে কোথাও নেই, কোন হাদিসে তাসাউফের কথা নেই। আর এই দুই বিদাতে লিপ্ত হয়ে অনেকে বিভ্রান্তির শিকার হয়েছে। খুব সহজ ভাষায় বোঝানোর জন্য বলছি, কোরআন সুন্নাকে মজবুত করে ধারণ করবেন, তাহলে তাওহীদ নেবেন, রিসালাত নেবেন, আর সুন্নত নেবেন, শিরক ছাড়বেন, বিদাত ছাড়বেন, কথার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে। সুতরাং ইত্তেবানে অনুসরণ করবেন, অন্ধ তকলিদ অন্ধ অনুকরণ করবেন না। ওই রকমই আপনি আপনার ইবাদত বন্দেগীতে নিষ্ঠা ইখলাস সৃষ্টি করবেন, খুশু খুজু বিনয়ী হবেন, আপনি খুশু খুজু সৃষ্টি করবেন, আন্তরিকতা সৃষ্টি করবেন, আল্লাহর দিকে আপনি একগ্র চিত্তে ধাবিত হবেন, কিন্তু আপনি তাসাউফের বিদাতে জড়িত হবেন না, অর্থাৎ পীর মুরিদির বিদাতে জড়িত না পীর হবেন না মুরিদ হবেন। কারণ কোরআন হাদিসে তাসাউফ নেই, পীর মুরিদির কথা নেই, কোরআন হাদিস অন্ধ তকলিদের কথা নেই, বড় নিন্দা করা হয়েছে। আসুন শুনেন আল্লাহ পাক কি বলছেন এই তকলিদ অন্ধ অনুকরণ সম্পর্কে। মক্কার মুশরিক কাফেরদেরকে, আরবদেরকে যখন তারা শিরকের অবস্থায় ছিল, তাদেরকে যখন বলা হইতো ওয়াইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলা রাসূল, তাদের যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তাদেরকে যখন বলা হইতো আল্লাহ রাসূলের পক্ষ থেকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইত্তাবে কি বলছেন, তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, এসো ওই দিকে যা আল্লাহ নাজিল করেছেন, তার অনুসরণ করো, সেই বিধান অনুসরণ করো, রাসূলুল্লাহ যা বলছেন করছেন তার অনুসরণ করো। তখন তারা বলতো কালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাউনা, হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাউনা, আমাদের জন্য যথেষ্ট ওই ধর্মকর্ম, ওই কাজকর্ম, ওইগুলি যার ওপর আমাদের পূর্বপুরুষ বাপ দাদাদেরকে পেয়েছি, হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাউনা। আল্লাহ পাক তাদের জবাবে নিন্দা করে বলছেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইয়্যান ওয়ালা ইহতাদুন, যদিও তাদের পূর্বপুরুষরা বাপদাদারা কিছুই জানত না এবং হিদায়তের পথেও ছিল না, পথভ্রষ্ট ছিল, গোমরা ছিল, তারপরেও তাদের পথে থাকবে, মানে তকলিদ করবে, অন্ধ অনুকরণ করবে। তারা ভুল করলো, তোমার বাবা ভুল করেছে, তোমার দাদা ভুল করেছে, তুমি ভুল করবে? হ্যাঁ, ধর্মের ক্ষেত্রে এই কথা বলেন, দুনিয়ার ক্ষেত্রে কেউ বলেন না। আমার আব্বা, আপনার আব্বা, অধিকাংশ লোকের আব্বার কথা যদি জিজ্ঞাসা করি সবগুলি হাত প্রায় উঠে যাবে। আমি মনে হয় পাঁচটা লোকও পাবে না যাদের বাবা সৌদি আরবে আয় উপার্জন করার জন্য এসেছে। পাবো কি বলুন তো, দেখি হাত উঠিয়ে যে কার বাবা সৌদি আরবে চাকরি করে গেছে, একটু হাত উঠান তো, হাত উঠান, একটা দুইটো, ব্যাস দুইটো হাত, তিনটে, এখানে একটা, চারটে হাত উঠলো। দেখলেন, 200 লোকের বেশি এখানে লোক হবে, মাত্র চারটি হাত উঠলো। তাহলে শতকরা 98 জন এমন আছেন যাদের বাবা মা কোনোদিন সৌদি আরব আসেনি, আর আমরা সৌদি আরবে ছেড়ে যেতে চান না। পাঠাইতে আছেন, রিয়াল পাঠাইতে আছেন, গ্রামে বাড়ি ছিল, একটু শহরে বাজারে উঠেছেন, বাজারে ছিল, এখন টাউনে উঠেছেন, টাউন থেকে সিটি, সিটি থেকে এখন ক্যাপিটালে, রাজধানীতে, ঠিক না? কেন আপনার বাবা জিন্দগিতে হয়তো ঢাকা আসেননি, গ্রামে চাষাবাদ করেছে, জিন্দগিতে ঢাকা আসেনি। আর বিদেশ যাও, কলকাতা যাও, আর বোম্বাই যাও, দিল্লি যাও, তো দূরের কথা, আপনি গোটা দুনিয়া ফিরে চলে আসলেন। দুনিয়ার ক্ষেত্রে কেন এই কথা বলেন না যে হাসবো না মা ওয়াজাদ না আলিহে আবা আনা, যথেষ্ট, আমার বাবা মা চাষী ছিল, আমিও চাষী, যথেষ্ট, আমার আব্বা অশিক্ষিত ছিল, আমি অশিক্ষিত, যথেষ্ট, আমার আব্বার ইন্টারন্যাশনাল পাসপোর্ট ছিল না, ও বিদেশে আসেন, আমিও আসবো না, কেন বলেন না? শুধু ধর্মীয় ক্ষেত্রে আমাদের বাপদাদা পূর্বপুরুষ এত বড় বড় আলেমরা ছিল, তারা এই তরিকে চলে গেছে, এগুলি করেছে, কেন আমরা ওই ছেড়ে আবার অন্যদিকে যাব? আশ্চর্য কথা জি। সুরায় মায়দা আয়াত নম্বর 104 আল্লাহ পাক কি বলছেন, যে তারা বলতো যে আমাদের পূর্বপুরুষকে যে অবস্থায় পেয়েছি সেটি আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ বলছেন, তোমাদের পূর্বপুরুষরা লাই আলমুনা শাহ যদি কিছুই না জানতো, আওয়ালাও কান আবাহ লাই আলমুনা শাহ ওলাই হাতে দুন, আর হেদায়তের পথেও যদি না দিন থেকে থাকে, জাহান্নামের পথে গিয়ে থাকে, তুমিও জাহান্নামের পথে যাবে, তারা যদি অজ্ঞ থেকে থাকে, তুমিও অজ্ঞ থাকবে, তারা অশিক্ষিত ছিল, তুমি অশিক্ষিত থাকবে, তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়নি, তুমি কেন হলে? শুধু শিরক কুফরি করার ক্ষেত্রে, হ্যাঁ, বিদাত করার ক্ষেত্রে, বাপদাদা মিলাদ করে এসছে আমি কেমনে ছাড়ি, বাপদাদা পীরের মুরিদ ছিল আমি কেমন করে ছাড়ি, এই ক্ষেত্রে শুধু অন্ধ তকলিদ, বাপদাদা অমুক মজাবের ছিল আবার আমরা কেমন করে ওখান থেকে গিয়ে মজাবের এই মাসলা মাসাইল ছেড়ে দিয়ে, যদিও জানছি যে সহি হাদিসে নামাজ, সহি হাদিসের নামাজ অন্য রকম, কেমন করে ছাড়বো এইসব কথা কেন? শুধু ধর্মীয় ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে একটু চিন্তা করে দেখুন, সেই ক্ষেত্রে কেন এত চালাক চতুর, আর ধর্মের ক্ষেত্রে এত কেন বোকা সেজে যাচ্ছেন, এত কেন মূর্খ সেজে যাচ্ছেন? আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করে।
بسم الله الرحمن الرحيم عم يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ ونفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا بسم الله الرحمن الرحيم والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون أئنا لمردودون في الحافرة أئذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة هل أتاك حديث موسى إذ ناداه ربه بالوادي المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى أأنتم أشد خلقا أم السماء بناها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها ومرعاها والجبال أرساها متاعا لكم ولأنعامكم فإذا جاءت الطامة الكبرى يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى يسألونك عن الساعة أيان موساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها.